ইসলামের অষ্টপ্রায় সূর্যকে যিনি রক্ত দিয়ে পুনরুজ্জীবিত করেছেন, সেই হুসাইনের শাহাদাতের শোকগাথা আজও ভেসে বেড়ায় আকাশে বাতাসে। মহানবীর প্রাণপ্রিয় এই দৌহিত্র ইমাম হুসাইনের গৌরবোজ্জ্বল ত্যাগের চরম পরাকাষ্ঠার স্মরণে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
সাবে চাহরুম চতুর্থ দিনের রাত আজকে ইমাম হুসাইন আলাইহিসসালাম এবং তার সঙ্গী সাথী কারবালার এই মরুভূমির ভিতরে অনেক কষ্টের মধ্যে তাদের দিন কাটছে। আপনারা যারা মরুভূমির আবহাওয়া সম্বন্ধে যাদের জ্ঞান আছে, পরিচয় আছে, মরুভূমির বালির স্বভাব আছে একটা, দিনের বেলায় বালি প্রচণ্ড গরম হয় আর ভোর রাত্রে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, শীত হয়ে যায়। ইমাম হোসেন আলাইহিসসালামের এই সঙ্গীরা একদিকে আবহাওয়ার এই অবস্থা, তার পাশাপাশি ক্রমান্বয়ে তাদের খাদ্য খাবার, তাদের সুযোগ সুবিধা সবগুলোই দিনে দিনে কমতে শুরু করেছে। ইমাম হুসাইন আলাইহিসসালাম ছিলেন সেই স্বভাবের মানুষ যে ইমামকে সেই মদিনায় যখন ছিলেন একজন মুহাব্বিন আহলে বাইত, আহলে বাইতকে ভালোবাসে এমন একজন ভিখারী অভাবী লোক, সে এসেছিল ইমাম হুসাইন আলাইহিসসালামের ঘরে। জানতো যে আহলে বাইতের দরজায় যারা যায় তারা কোনোদিন খালি হাতে ফেরে না, কিন্তু তার মনে ইচ্ছা হলো যে আমি ইমামকে সন্তুষ্ট করে, এটা ভিক্ষা হিসেবে না, ইমামের পক্ষ থেকে উপহার হিসেবে আমি কিছু পেতে চাই। সে দুইটা কবিতার লাইন আহলে বাইতের শানে মুখস্থ করে গিয়েছিল। ইমামের বাড়িতে যে ইমামকে সালাম দিয়ে বলল, মাওলা আমি আপনার শানে, আপনাদের আহলে বাইতের শানে কিছু কবিতা মুখস্থ করেছে এসেছে, আপনি কি শুনবেন? ইমাম বললেন, বলো। সেই ব্যক্তি সুন্দর করে সেই কবিতাগুলো পাঠ করলেন। প্রথম কবিতা যখন শেষ হলো, ইমাম তার এই সুন্দর কবিতার জন্য একদিকে যেমন খুশি হলেন, তাকে ধন্যবাদ জানালেন, আর একদিকে এই কথা বলছেন যে তুমি একজন ভিখারী হিসেবে আহলে বাইতকে যে মর্যাদায় চিনেছ, অনেক লোক এই মদিনায় ধনী আছে, অনেক লোক অনেক শিক্ষিত আছে, কিন্তু এই এই মারেফাতটা তাদের ভিতরে নাই। বললেন, মাওলা আমার আরো একটা কবিতা আছে। বললেন, বলো সেটাও। দ্বিতীয় কবিতাটাও তাকে পড়ে শোনালেন। ভিখারি কিছুই চায়নি, ইমাম তাকে বললেন একটুখানি বসো। ইমাম ঘরের ভিতরে গেলেন, যা কিছু ঘরের ভিতরে ছিল পয়সা হিসেবে বলা হয় 400 দিনার, 400 দিনার স্বর্ণ মুদ্রা। ইমাম হোসেন আলাইহিসসালাম একটা পটলির মধ্যে করে দরজার বাইরে আসেননি, দরজার একটা দরজা একটুখানি ফাঁক করে হাতটা বাড়িয়ে দিয়ে সেই ভিখারিকে ডেকে বলছে, এই নাও। সেই ভিখারি পটলাটা নিল, নেয়ার পরে খুলে দেখে তার ভিতরে 400 দিনার। দেখে সে খুব জোরে জোরে কাঁদতে শুরু করলো। সে একজন ভিখারি, একজন ভিখারির এক দিনার যথেষ্ট, একজন ভিখারির এক দিনের খাওয়া হলে যথেষ্ট, কিন্তু ইমামের কাছ থেকে সে এত আশা করেনি, ইমাম তাকে এতটা দান করেছে। এই যখন চিন্তা করতেছে আর কাঁদতেছে, ইমাম হোসেন আলাইহিসসালাম মনে মনে লজ্জা পেলেন, তিনি দরজাটা আরো চেপে দিলেন, দিয়ে একটুখানি মুখ বাড়িয়ে বলছেন, তোমার জন্য এটা খুব কম হয়ে গেছে না? আমি বুঝছি তোমার হয়তো প্রয়োজন অনেক বেশি ছিল, কিন্তু দেখো খোদার কসম করে বলছি আমাকে তুমি মাফ করো, আমার ঘরে এর বেশি আর নাই, থাকলে আমি যা কিছু থাকতো সবটাই আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু আমাকে দেখো মাফ করো, আমি এর বেশি আর বাড়িতে কিছু পাইনি। ভিখারি আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। বলল, মাওলা আমি এই জন্য কাঁদছি না যে এটা আমার জন্য কম হয়ে গেছে, বরং এটা আমার জন্য অনেক বেশি। আমি শুধু এই জন্য কাঁদছি যে আল্লাহ আহলে বাইতের এই যে হাতগুলো সৃষ্টি করেছেন, এই যে দানের হাত, এই যে আল্লাহর জন্য যে হাতগুলো চলে, মাটিকে কি ক্ষমতা দিয়েছেন, এই হাতগুলোকে একদিন এই মাটি খেয়ে ফেললো, আমি এই ভাবনা ভেবে কাঁদছি। এই হাতগুলো তো মাটিতে মিশে যাওয়ার হাত না, এই দেহ মুবারক গুলো তো মাটিতে মিশে যাওয়ার দেহ মুবারক না, নূর দিয়ে তৈরি, আল্লাহর জন্য তৈরি, আল্লাহর জন্য তারা কিভাবে তাদের সবকিছু উজাড় করে দিয়েছেন। ইমাম হোসেন আলাইহিসসালামের এরকম অনেক ফাজাইল আছে, অনেক আহলে বাইতের সবারই এমন গুণ আছে যেগুলো আজকের আলোচনা বিশেষ করে যেদিকে গেল, দান খয়রাতের ব্যাপারে, ভালো কাজ করার ব্যাপারে, নিয়ত এবং মানুষের মনের যে ইচ্ছা, মনের যে সংকল্প, মনের যে অবস্থা, এটা আহলে বাইতের থেকে শেখার অনেক কিছুই আছে আমাদের জন্য। যদি শিখতে পারি তাহলে এই সামান্য ভিখারির চাইতেও যে ভিখারি সে আমাদের উপরে যেত না। ইমাম এই আফসোসই করেছেন যে ভিখারি তুমি যতটা আহলে বায়াতের মারেফাত পেয়েছো, অনেক ব্যক্তি আছে, অনেক ধনী ব্যক্তি আছে, অনেক প্রভাবশালী লোকেরা আছে, সেটা তারা চিনতে পারেনি। ইমাম হোসেন আলাইহিসসালাম তার এই যে কুরবানি যেটা কারবালার ময়দানে তিনি আল্লাহর রাহে গলা দিলেন, কুরবানি দিলেন, সেটা সম্বন্ধে উনি বলেছেন লাউ লাম ইয়াবকা দীন মুহাম্মদ অথবা লাউ লা ইয়াবকা দীন মুহাম্মদ ইল্লা বিকাতলি ফায়া সুফ খুযিনি। সোনার অক্ষরে লিখে রাখা উচিত এই সমস্ত কথাগুলো, সোনার অক্ষরে লিখে রাখা উচিত। ইমাম হোসেন আলাইহিসসালাম বলছেন যে যদি দীনে মুহাম্মদ লাম ইয়াস্তাকিম দাঁড়াতে না পারে, টিকে থাকতে না পারে, যদি টিকে না থাকে, ইল্লা বিকাতলি শুধু আমার রক্তের বিনিময়ে ছাড়া, শুধু আমার জীবনের বিনিময়ে ছাড়া, আমি জীবন দিলেই যদি দীনে মুহাম্মদ টিকে থাকে চিরকালের জন্য, ফাইয়া সুয়ুফ তিনি আহ্বান জানাচ্ছেন, তিনি আহ্বান জানাচ্ছেন আসো, কোথায় আছো হে তলোয়ার, খুজিনি আসো, আমার আমার গলা নাও, আমার গলা কাটো, আমাকে শিরচ্ছেদ করো। কি খালেস নিয়ত ইমাম ইমাম হোসেন আলাইহিসসালামের, এই কোরবানি পর্যন্ত আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, দিনে মুহাম্মাদের জন্য। কোনো সুযোগ নাই ইমাম হোসেন আলাইহিসসালামের এই আন্দোলনকে, এই বিপ্লবকে অন্য কোনোভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যদি দুনিয়ার তাবৎ মানুষ ভুলও বোঝে, ভুল ব্যাখ্যাও করে, ইমাম হোসেন আলাইহিসসালাম আশুরার দিনে দাঁড়িয়ে এভাবে বলছেন হে আল্লাহ, অন্যরা কে কি বলল, কে কি ভাবলো আমি ভাবতে পারে, কিন্তু তুমি ভালো রকম জানো তোমার হুসাইন তোমার হুকুম হাকামগুলোকে কত ভালোবাসে, অর্থাৎ তোমার দিনকে কত ভালোবাসে। হে আল্লাহ, এই যা কিছু ঘটছে বা ঘটতে যাচ্ছে হুসাইনের হাত দিয়ে, হুসাইনের পক্ষ থেকে, এর কোনোটাই মুনাফিসান ফিস সুলতান সালতানাত পাওয়ার জন্য হুসাইন করছে না, কোন রকমের কোন দুনিয়া পাওয়ার জন্য হুসাইন করছে না। তুমি ভালো রকম জানো আরবি এই লাইনগুলো, আমাদের কাউন্সিলর সাহেব আলোচনা করবেন, আমি এই জন্য বেশি এদিকে যেতে চাই না। হুসাইনের এই বাণীগুলো সোনার অক্ষরে লিখে রাখা উচিত, আমাদের অত স্বর্ণ নাই, কিন্তু যেটা পারি আমাদের অন্তরের মধ্যে লিখে রাখতে পারি। হে আল্লাহ, তুমি নিজে ভালো রকম জানো, অন্যরা যদি ভুলও বোঝে, ভুল ব্যাখ্যাও করে, তুমি জানো যে হুসাইন কি জন্য জীবন দিচ্ছে, সে চায় তোমার দিনকে জমিনের বুকে প্রতিষ্ঠা রাখতে, সে চায় তোমার দিনকে, দিনের হুকুম হাকামগুলোকে যেভাবে আছে সেভাবেই কার্যকরী দেখতে। এই যে হালালকে হারাম করা হয়েছে, এই হারামকে হালাল করা হয়েছে, হুসাইনের এইটা দেখতে বড় কষ্ট, এই দৃশ্য হুসাইনের জন্য বড় কষ্টকর। হুসাইন চায় এই অবস্থার বদল ঘটাতে, পরিবর্তন ঘটাতে। ইমাম হুসেন আলাইহিসসালাম হয়তো বলবেন উনি তো মাসুম ইমাম ছিলেন, এই কাজটা করা তার দায়িত্ব ছিল, এইটাই তার কাজ ছিল, কিন্তু অন্যদের বেলায় কি কারবালার ময়দান এই প্রত্যেকটা 72 জন শহীদের প্রত্যেকের পরিচয়, তাদের অন্তরের পরিচয়, তাদের নিয়তের পরিচয়, তাদের আমলের পরিচয় এই কারবালার ময়দানে এক এক করে আমরা দেখতে পাই। জোহরে আসর হয়েছে, সকাল থেকেই যুদ্ধ শুরু হয়েছিল, এবং কারবালার যে 72 শহীদ তার প্রায় অর্ধেক মানুষ, অর্ধেক শহীদ জোহরের আজানের আগেই তারা শাহাদাত বরণ করেছিল, আর কিছু মানুষ অপেক্ষায় ছিল। যুদ্ধ চলছে, তীর তলোয়ার আসছে, আবু সুমামা সাইদাবি ইমাম হোসেন আলাইহিসসালামের এক যুবক সাহাবি, এই যুদ্ধের ময়দানে ইমামের কানের পাশে এসে আস্তে করে বলছে, মাওলা আমাদের একটা আরজি আছে মাওলা, আমরা জানি সবাই আজকে শহীদ হয়ে যাব, একটা শেষ মনের খায়েশ আছে মাওলা, আপনি কি আমাদের খায়েশটা শুনবেন? ইমাম বললেন বলো কি। বলছেন মাওলা একবার আকাশের দিকে তাকিয়ে দেখেন জোহরের নামাজের সময় হয়েছে, আমাদের সবার মনের শেষ ইচ্ছাটা এই নামাজটাকে আমরা আপনার ইমামতিতে আপনার পেছনে এই নামাজটা পড়ে তারপরে শহীদ হতে চাই, আল্লাহর কাছে যেতে চাই। ইমাম হুসেন আলাইহিসসালাম একবার আসমানের দিকে তাকিয়ে দেখলেন না সত্যি জোহরের সময় হয়েছে। তিনি একজনকে বললেন আজান দাও, এক সাহাবি দিয়ে আজান দিল। এটা কারবালার ময়দান, এখানে যুদ্ধ চলছে, সকাল থেকে 35-40 জন শহীদ হয়ে গেছে, তীর আসছে তলোয়ার আসছে, এটা কোনো মসজিদ নয়। ইমাম হুসেন আলাইহিসসালাম কারবালার ময়দানকে মসজিদ বানালেন, একজনকে মুয়াজ্জিন বললেন, বললেন আজান দাও, আজান দিল। আবু সুমামাকে বলছেন সাইদাবি দেখছো না তীর আসছে, আমরা কিভাবে নামাজ পড়ব? বললেন মাওলা এ দায়িত্ব আমার উপরে ছেড়ে দেন, আপনারা নির্ভয়ে নামাজ পড়েন, কোত্থেকে তীর আসছে কোত্থেকে বর্ষা আসছে সেটা আমি দেখবো, আমি আপনাদেরকে আপনাদের জামাতের কোনো ক্ষতি না হয় আমি সেটা দেখবো। ইমাম হোসেন আলাইহিসসালাম আমি জানি না কারবালার ময়দানে আক্কাতরা পানি নাই কিভাবে তারা উজু করেছিল, নিশ্চয়ই কারবালার ওই মাটি দিয়ে তায়ামুম করে নিয়েছিল। যে কয়েকজন বেঁচে ছিল তাদেরকে বললেন আসো নামাজ আদায় করে নেই। আবু সুমামা সাইদাবি ইমাম ইমামের সে জামাতের সামনে এসে দাঁড়ালেন, এক যুবক ইমাম তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন, সুরা ফাতিহা তারপরে একটা সুরা কেরাত শুরু করলেন। ওদিকে ইহুদিদের বাহিনী তারা আওয়াজ দিচ্ছে, বলছে যে এই একটা ভালো মৌকা ভালো সুযোগ, দেখো ইমাম তার যে কয়েকজন বেঁচে আছে তাদের এক জায়গায় করে নামাজ দাঁড়িয়েছে, তোমরা মারো তীর মারো বর্ষা নিক্ষেপ করো, এদেরকে এখানে শেষ করে দাও। কিন্তু এরা জানে না যে ইমামের একজন সাহাবী ইমামের একজন যুবক সাহাবি যথেষ্ট তোদের সমস্ত তীর মোকাবেলা করার জন্য আবু সুমামা সাইদাবি প্রস্তুত হয়েছেন দুশ্মনের সমস্ত তীর মোকাবেলা করার জন্য। আবু সুমামা নিজের মনের সাথে বলছে আবু সুমামা তুমি প্রস্তাব করেছো ইমামকে নামাজের জন্য, আবু সুমামা তুমি নিজেকে দায়িত্ব নিয়েছো ওই মাওলার এই জামাতকে রক্ষা করার জন্য, একবার যেন ভুল না হয়ে যায়, একটা তীরও যেন ইমামের জামাতে ইমামের গায়ে এসে না লাগে। এদিকে জামাতের নামাজ চলছে, আবু সুমামা সাইদাবি দূর দিকে তাকিয়ে আছে, দেখতে একটা তীর জোরে আসছে ইমামের দিকে, আবু সুমামা নিজের বুককে বাড়িয়ে দিলেন, সেই তীর এসে তার বুকে বিঁধল, একটু পরে আরো একটা তীর, আবু সুমামা বলছে আবু সুমামা তোমার অনেক দায়িত্ব, একটা তীরও যেন পোস্টে না যায় ইমামের গায়ে যেন না লাগে, আমি ইমামকে কি জবাব দেব। আবার একটা তীর আসছে, আবু সুমামা তার যুবক বুককে বাড়িয়ে দিলেন, আরো একটা তীর তার বুকের মধ্যে গেঁথে গিয়েছে, একটা দুইটা তিনটা করতে করতে সাতটা তীর আবু সুমামার বুকের মধ্যে এসে বেঁধেছে। ইমাম হোসেন আলাইহিসসালাম এতক্ষণ নামাজের মধ্যে মগ্ন ছিলেন, সামনে কি ঘটছে কিছুই তিনি লক্ষ্য করেননি, নামাজ শেষে যখন সালাম ফিরালেন সামনে তাকিয়ে দেখেন এখন আর তার গায়ে শক্তি নাই, সে নিজে কেমন ডলতে ডলতে পড়ে যাওয়ার মতো অবস্থা। ইমাম হোসেন আলাইহিসসালাম নামাজ শেষ করে উঠে আবু সুমামাকে ধরলেন, বললেন আবু সুমামা তোমার কি হাল হয়েছে, তোমার এতগুলো তীর বিঁধেছে, একটা বারো তো তুমি আওয়াজ দাওনি যে কোথায় আছেন মাওলা, আপনি আপনার আবু সুমামাকে এসে সাহায্য করেন, একবারও তো তুমি আওয়াজ দাওনি। বলছেন মাওলা আমি শুধু একটা কথা আপনাকে বলবো মাওলা, আমি কি আমার দায়িত্ব ঠিক মতো পালন করতে পেরেছি মাওলা? আমি কি আমার দায়িত্ব পালন করতে পেরেছি মাওলা? ইমাম তার কপালে চুম্বন দিলেন, বললেন আবু সুমামা এইভাবে কেউ দায়িত্ব পালন করে না আমার।
ফরজু মামা এইভাবে কেউ দায়িত্ব পালন করে না। এরপরে আবু সুমামা বুকে সে তীরগুলো তোলার চেষ্টা করছেন। ইমাম বলছেন, আবু সুমামা তোমার বুকে এতগুলো তীর, তোমার কি কষ্ট হচ্ছে না? বলছে, মাওলা আমার একটা বার কষ্ট হয়নি। বলছেন, কেন? বলছেন, প্রথম যে তীরটা যখন আমার বুকে এসে পেতেছিল আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম, আল্লাহ আমি আমার ইমামকে কথা দিয়েছি তুমি আমাকে সাহায্য করো। আমার এই দোয়া সুস্থ দোয়ার পরে দেখি একটা হাত এসে আমার বুকের ওই জায়গাটায় বুলিয়ে দিচ্ছে, বসছে। সেই দাবি আমি আছি, আমি আছি, তোমার কোনো ভয় নেই। ইমাম মুহূর্তের মধ্যে আমার সমস্ত যন্ত্রণা মিটে গিয়েছিল। দ্বিতীয় তীরটা যখন আমার বুকে এসে বেঁধেছিল আবার আমি দোয়া করেছিলাম, আল্লাহ আমাকে সাহায্য করো। আমার দোয়ার পরে দেখি আরো একটা হাত এসে আমার বুকে হাত বুলিয়ে দিচ্ছে। ওই হাতের বুলে নিতে আমার বুকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। এই কথা শোনার পরে ইমাম হোসেন আলাইহিসসালাম জোরে জোরে কাঁদতে শুরু করলেন। সাইদাই বলছে, মাওলা আপনি কাঁদছেন কেন? বলছেন, সাইদ আমি তুমি জানো এটা কার হাত ছিল? যে হাতটা তোমার বুকে প্রথম এসেছিল সেটা আমার নানা রসুলের হাত ছিল। সাইদ আমি দ্বিতীয়বার যে হাতটা এসেছিল সেটা আমার বাবা আলী মোর্তজার হাত ছিল। শহীদ হয়ে গেলেন, জহরে আশুর হয়েছিল। কিন্তু আরো কিছুক্ষণ পর আরো এক যুবক বেটা আলী আকবর কারবালার ময়দানে হাজির হয়েছে। সাতটা তীর নয়, একটা বললাম, একটা বললাম, একটা বর্ষা এসে বিঁধেছিল আলী আকবরের বুকে। আলী আকবর মাটিতে পড়ে গিয়েছিল, চিৎকার করে বলছেন, বাবা কোথায় আছো? বাবা দেখো তোমার আলী আকবরের কি হাল হয়েছে। ইমাম হোসেন আলাইহিসসালাম ছুটে গিয়েছিলেন, দেখেছিলেন সাতটা নয় একটা বর্ষা আলী আকবরের বুকের মধ্যে ঢুকে গিয়েছে। আলী আকবরের মাথা তুলে নিলেন, বললেন, আলী আকবর তোমার কি অনেক কষ্ট হচ্ছে? বলছে, বাবা অনেক কষ্ট হচ্ছে বাবা, এই বর্ষাটা কি আমার বুক থেকে বের করা যায় না, আমি তো আর সহ্য করতে পারছি না। ইমাম হোসেন আলাইহিসসালাম বললেন, একটু সবুর করো, একটু সবুর করো, দেখি আমি চেষ্টা করে। ইমাম হাত দিয়ে টান দিলেন, চেষ্টা করলেন, কিন্তু না, এ বর্ষা বুকের মধ্যে বেঁধে গিয়েছে, বুকের মধ্যে ঢুকে গিয়েছে, এটা বের হচ্ছে না। বলছেন, বাবা কি বের হচ্ছে না? বলছেন, আলী আকবর আর একটু সবুর করো, আমি আর একটু চেষ্টা করে দেখি। এমন এক দৃশ্য, আকাশ কেঁপে উঠেছিল, মাটি কেঁপে উঠেছিল। কি করলেন আমার মাওলা? আলী আকবরের বুক থেকে এই বর্ষা বের করার জন্যে ইমাম হোসেন আলাইহিসসালাম নিজের জওয়ান বুকের উপর নিজের হাঁটু গেড়ে দিলেন। আলী আকবরের ফরিয়াদ আর সহ্য করতে পারছেন না, কারণ উনি তো একজন বাবা, এটা তো ওনারই জওয়ান বেটা। আল্লাহর নাম নিয়ে ইমাম হোসেন আলাইহিসসালাম দুই হাতে জোরে টান দিলেন, বর্ষা বেরিয়েলো ঠিকই, বর্ষা ঠিকই বেরিয়ে আসলো, কিন্তু বর্ষা শুধু একা বের হয়নি। আলী আকবরে কলিজা বর্ষার সাথে বের হয়ে এসেছে। এ দৃশ্য দেখার নয়, একজন বাবা তার নিজের হাতে তার জোয়ান বেটার এই কলিজাকে তার চোখের সামনে দেখছে। একবার আকাশের দিকে তাকিয়ে বলছেন ইমাম হোসেন, বলছেন, আল্লাহ তুমি সাক্ষী দেখো তোমার দিনের জন্য আমি আমার জোয়ান বেটার কলিজা বের করে রেত নিয়ে কোরবানি করলাম। আল্লাহ তুমি শাস্তি দেখো। ইন্না লিল্লাহ وَإِنَّ إِلَيَّ رَاجِعُونَ سَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنْقَلَبٍ يَنْقَلِبُونَ
يَا رَبُّ الْعَالَمِينَ ইমাম হুসাইনের স্মরণে এই দুফোঁটা চোখের পানি নিয়ে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ। এই পবিত্রতম পানি দিয়ে আমাদের সমস্ত জানা অজানা ছোট বড় গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দাও আল্লাহ। যতদিন বেঁচে থাকি যেন হুসাইনের জন্য কাঁদতে পারি সেই তৌফিক দান করো। আর রব্বুল আলামিন এই আজাদারি যেন আমাদের জীবনের শেষ আজাদারি না হয় সেই তৌফিক দান করো। আর রব্বুল আলামিন এই মজলিসে অনেক ছোট ছোট বাচ্চারা হাজির আছে, অনেক যুবকরা আছে, অনেক বৃদ্ধরা আছে। আর রব্বুল আলামিন কারবালার ময়দানেও এরা সবাই ছিল, ছোট বাচ্চারা ছিল, যুবকরা ছিল। আর রব্বুল আলামিন হাবিব ইবনে মাজাহিরের মতো 90 বছরের বৃদ্ধও ছিল। আর রব্বুল আলামিন তাদের সবার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া করছি আমাদের সবার জন্য। আর রব্বুল আলামিন আমাদের সকলের যা যা যে অসুবিধাগুলো আছে, সমস্যাগুলো আছে, রোগ ব্যাধি আছে, অভাব ঋণ দায় আছে, নানা সমস্যা আছে, আর রব্বুল আলামিন আমাদের সকলের এই সমস্যাগুলোকে তুমি দূর করে দাও। আর রব্বুল আলামিন আমাদের বাবা মা নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের জন্য দোয়া করছি। আর রব্বুল আলামিন ইমাম হুসেন আলাইহিস সালামের আহলে বাইতের সামান্যতম মহব্বত নিয়ে যারা দুনিয়া থেকে যেতে পেরেছে ওই মহব্বত রসিলায় তাদের কবরকে জান্নাতের আহলে আলোকিত করে দাও। আর রব্বুল আলামিন আমাদের ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ না তুমি আমাদের থেকে পুরোপুরি রাজি ও সন্তুষ্ট হও। আর রব্বুল আলামিন ইমামে জামানার জুহুরকে ত্বরান্বিত করো। আর রব্বুল আলামিন ইরানের বিপ্লবকে তুমি রক্ষা করো, বিপ্লবের রাহবারকে তুমি রক্ষা করো। আর রব্বুল আলামিন যারা কসম খেয়ে ইসলামের বিরুদ্ধে বিপ্লবের বিরুদ্ধে নেমেছে আর রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করো, আর যদি হেদায়েত না হয় তাহলে গজব দিয়ে ধ্বংস করে দাও। আর রব্বুল আলামিন দুনিয়ার কিনারে কিনারে যারা মুমিন মুসলমানরা শুধু ইসলামের কারণে নির্যাতিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, আর রব্বুল আলামিন তাদেরকে তুমি হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিহাক মুহাম্মাদ আলাইহিত তাহিরিন।